একটাই ডায়লগ ছিল, জেল বন্দি প্রচুর লোক, একজন ক্রিমিনাল কে খুঁজতে গিয়ে 8-10 জনকে তুলে নিয়ে আসা হয়েছে, পুলিশ ইন্টারোগেট করে সবকটা ক্রিমিনাল কে ছাড়ছে, তার মধ্যে আমায় ডাকা হয়, একটাই ডায়লগ ছিল, তোর নাম কি? আমি বলি যে মুখ্যমন্ত্রীকে ফোন কর, আমি কি যা হয় মাতাল। আমার মন খারাপ হয়ে গেল, আমি দেখলাম যে আমার আগে কুকুরটা আর তার মালিক 800 টাকা নিল কুকুরটা অভিনয় করবার জন্য, কুকুরটা 700 টাকা পেয়েছিল, আমি পেয়েছিলাম 150 টাকা। আমার পরের লোকটার জন্য দাঁড়িয়ে দেখলাম যে আমি যে কুত্তার অধম নাকি এরাও। পরাজ মুখার্জি আর পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে এত জ্যান্ত টিচার, একটা ইন্ডাস্ট্রি শোভা। এনকে চলিলের পারমিশন নেই এবং ওই সিনটা ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় এখনো পর্যন্ত। ওই চেকার এসছে টিকিট চাইতে,
টিকিট আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি?
শিয়ালদা সাবয়ে মুকুট করে ঢুকে যাবে, এইসব কথাবার্তা যা তা দুজনে মিলে করেছে। আমরা একটা সত্যজিৎ রায়, একটা মৃণাল সেন, একটা তরুণ মজুমদার, তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষ, মানে এটা পেয়ে গিয়ে আমরা কখনো পর্যন্ত দেশ জয় করতে পারবো না। ওনারই অজয় দেবগন প্রোডাকশন থেকে আমার কাছে ফোন এলো, একটা সিনেমা উনি অমিতাভ বচ্চন করছেন, সেখানে একটা চরিত্র উনি আমার জন্য ভেবেছে। তো আমি শুনলাম, ওনার অফিস থেকে কল করলো, তারপর আমি শুনে বললাম যে স্ক্রিপ্টটা পাঠালাম, আমি বললাম করবো।
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এপিসোডটা আমাদের কাছে খুব স্পেশাল এপিসোড। রুদ্রনীল ঘোষ আমাদের সাথে শুট করেছে, সেই এক্সপিরিয়েন্স অসাধারণ। তোমরা যখন এপিসোডটা পুরো দেখবে তখন বুঝতে পারবে কত কমেডি হয়েছে, কত মজা হয়েছে, কত ফান হয়েছে, সব রকম নিয়ে কথা হয়েছে অকপটে রুদ্রনীল দাস সাথে। কেরিয়ার স্টার্টিং থেকে আরম্ভ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা হয়েছে, অজয় দেবগনের সাথে ময়দান করতে যাওয়ার সময় কি কি খুনসুটি হয়েছে সেই সব কিছু আমাদের সাথে শেয়ার করেছে, এবং ওয়েব সিরিজ, একটা হিন্দি ওয়েব সিরিজ ছিল শেখর হোমস বলে কে ম্যাননের সাথে, সেই ওয়েব সিরিজটায় কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করেছে, এবং অবশ্যই আরজি করণীয় কথা হয়েছে। তো দেখতে থাকুন। আর 45 মিনিটে আমাদের সাউন্ড নিয়ে একটুখানি প্রবলেম হয়েছে, একটুখানি আওয়াজ আছে টেকনিক্যাল গ্লিচের জন্য, আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য। আর যাওয়ার আগে আরেকটা জিনিস, আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে কন্টেন্টটা প্লিজ শেয়ার করবেন, কারণ রুদ্রনীল ঘোষ এসছে। আপনারা যদি আরো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা যদি আরো বড় হয়, তাহলে আরো আরো বড় বড় ব্যক্তিত্ব আমাদের চ্যানেলে আসবে, আর আপনাদেরকে সেরকম ভাবে এন্টারটেইন করতে পারবো আর অনেক কিছু জানতে পারবেন। তো স্টে টিউন এন্ড ফলো আওয়ার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ।
স্যাটারডে সানডে ব্যাঙ্গালোর।
নমস্কার, কথাও কানেকশনে নতুন এপিসোডে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল। একটা ভালো রেপুটেড কোম্পানিতে জব করি, এবং সেটাও যাতে সুমধুরভাবে সুযোগ করা যায়, তার একটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম কথাও কানেকশনে। আজকের যিনি গেস্ট আছে তার ইন্ট্রোডাকশনের কোনো দরকার হবে না, কারণ সে একাধারে অভিনেতা, ডাইরেক্টর, প্রযোজক, রাইটার, ওয়ান অ্যান্ড অনলি রুদ্রনীল ঘোষ।
নমস্কার।
খুব এক্সাইটেড দাদা আজকে আমি তোমার কাছ থেকে টাইম পেয়ে, আমাদের একবারে ছোট চ্যানেল, সেখানে তুমি তোমার এত ব্যস্ততার মধ্যে থেকে, প্রচুর কিছু হয়ে যাচ্ছে তার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে থেকে তুমি আমাকে টাইম দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ আর বিজয়ের শুভেচ্ছা
তোমাদের সবাইকে, এবং তোমাদের চ্যানেলের যত দর্শক রয়েছে এই মুহূর্তে যাদের সঙ্গে কথা হচ্ছে বা যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, আড্ডা দেখছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং বড়দের প্রণাম।
আমি খুব এক্সাইটেড, মানে সত্যি বলছি, আমি কি বলবো, কারণ সত্যি তোমার মুভি, তোমার কাজ আমি প্রচুর ফলো করি আর খুব ভালো লাগে। তোমার টাইমিং, কমেডি টাইমিং, তোমার অ্যাক্টিং, তোমার থিয়েটার আমি কিছু দেখেছি, একটা দুটো দেখেছি, খুব বেশি দেখতে পারিনি, কিন্তু খুব ভালো লেগেছে। তো দাদা, তুমি এতগুলো তো মুভি করেছো, তুমি বাংলায় এত মুভি করেছো, হিন্দিতেও তুমি কাজ করেছো, হ্যাঁ ওয়েব সিরিজ করেছো, ভাবতে পেরেছিলাম আমাদের শোতে আসবে?
এটা ভাবতে পারিনি একদম, মানে আমি ভাবতেই পারিনি যে তোমাদের মাধ্যমে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন বা যারা গুণীজনেরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ তোমাদের মাধ্যম দিয়ে আমি জীবনে ভাবিনি। আমি কৃতজ্ঞ তোমাদের উপরে এবং অবশ্যই দর্শকদের উপরে কৃতজ্ঞ।
বলছি দাদা, আমি যদি তোমার একটুখানি আগের থেকে যাই, এখন তুমি পলিটিক্যালি প্রচুর অ্যাক্টিভ, আমি একটুখানি তোমার ব্রেকডাউন করবো তোমার কেরিয়ারটা নিয়ে, কারণ অনেকদিন তোমার কেরিয়ার নিয়ে, তোমার মুভি নিয়ে অনেকদিন কথা হয়নি, শুধু ইন্টারভিউ রয়েছে, পলিটিক্যাল 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 নিয়ে কথা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু একটু যদি কেরিয়ারটা যায়, কারণ রুদ্রনীলাকে সেই রকমভাবেও দেখতে সবার ইচ্ছে করে। রুদ্রনীলা, একদম প্রথমে যদি যাই, তুমি ছাত্র রাজনীতিতে ছিলে, ছাত্র রাজনীতি করে অভিনয়টা করা কি করে স্টার্ট করলে, কিভাবে আসলে?
একসঙ্গেই চলতো তো, আমি থিয়েটার ছাত্র রাজনীতি একসঙ্গেই করতাম।
বেশ,
আমার হাওড়ায় বড় হওয়া, হাওড়ায় বেড়ে ওঠা, ওখানে আমাদের দল ছিল পদক্ষেপ, সেই সময় মানে 12-14 বছর কাজ করেছি আমরা থিয়েটারে। তারপর কলকাতাতে তখন সেকেন্ড হুগলি ব্রিজ হয়নি, হাওড়া সাঁতরাগাছি জাংশন স্টেশনের কাছে আমার বাড়ি জগাছা, তো সেখান থেকে রবীন্দ্র সদনে একাডেমিতে নাটক দেখতে, নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে মেলামেশা করতে, জানতে আসতে অনেক সময় লাগতো। পয়সাও ছিল না, কি করে বাসের পেছন দরজা দিয়ে উঠে সামনে দরজা দিয়ে ওই তো কাকু করেছে বলে কারোর দিকে নেমে আসতাম সেটা। তারপর যখন আস্তে আস্তে স্ট্রাগলটা পাকা হয়ে যাচ্ছে বলছি, তারপর স্টেট ওই ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে সিটিসি যে বাসগুলো চালিয়ে, আগে ছিল লাল বাস, সিপিএম এর সময় সব লাল করে দিয়েছে ওরা, আর এমন ব্রেক মারতো পাশের পাড়া থেকে শোনা যেত করে, আর কি ভয় পেয়ে যেত তো, আর ওটাকে দেখলেই লোকজন ডাকতো সেপটিক সেপটিক বলে, কারণ প্রত্যেকটা বাসের টিন খুলে ঝনঝন ঝনঝন করতো, আপনার গায়ে লেগে গেলে সেপটিক এবং মারা যাবে, ঠিক আছে। রবীন্দ্র সদনের নাটক, থিয়েটার, আড্ডা, যারা প্রভাত প্রতিম অ্যাক্টার, যারা চন্দন সেন, খরাজ মুখার্জি, শান্তিলাল মুখার্জি, সব আমার ফেভারিট অ্যাক্টার, রাজেশ শর্মা, দেবরঞ্জন নাগ, ওই যে পুরো ব্যাচটা, ওদিক থেকে কৌশিক সেনেরা আসতো, এরা রবীন্দ্র সদন নন্দন চত্বরে আড্ডা মারত। তখন নন্দন চত্বরটা এমন হয়ে যায়নি, একটু অন্যরকম ছিল, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, তো তো তখন এই বিদগ্ধ মানুষগুলো, পরণদাও আসতেন মাঝে মাঝে থিয়েটারের কাছে, পরাণ বন্দ্যোপাধ্যায়, তো তাদেরই কাছ থেকে দেখা, তারপর আস্তে আস্তে তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা, তারপর আমায় তাদের বন্ধু হিসাবে, মানে বয়সে কম বন্ধু হিসাবে অ্যালাউ করিয়ে নেওয়া, যে আমি হাওড়ায় থাকি, সেখান থেকে থিয়েটার করি, আমি থিয়েটার দেখতে আসি, বুঝতে আসে, কারণ সেই সময় বাংলা সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জিদের নিয়ে যেগুলো হতো সেগুলো একটা ধরনের ছিল, মানে ওই হাওড়া থেকে থিয়েটার করতে এসে কলকাতার থিয়েটার, কলকাতার লোকজন, সেগুলো দেখা, সেগুলো চলতো। বাংলা সিনেমার প্রতি সে সময় টানটা খুব একটা বেশি ছিল না, তার থেকে টেলিভিশনে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ কাজ হতো এবং এই শিল্পীরাই অভিনয় করতেন, মানে শেখ বা সুযোগ থাকতো, কারণ তখন বাংলা প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা, রচনা, তারাই হিরোইন হতেন, গল্পের একটা ধরন ছিল। আবার বলছি, এটা এদের দোষ নয়, এটা ছিল ওই সময়টাই অমন ছিল, কারণ মানুষের চাহিদা অনুযায়ী, দর্শকের চাহিদা অনুযায়ী পছন্দগুলো পাল্টানো শুরু হয়, যে এটা আর খাচ্ছে না, এটা অন্য কিছু হোক, এরকম একটা ভাবা। তো তখন থেকেই আমার থিয়েটার, লেখালেখি, ছাত্র রাজনীতি এগুলো চলছে। 2008-09 সময় থেকে বাম ছাত্র রাজনীতির থেকে ওখান থেকে সরে আসি, কারণ তারা মুখে যা বলছিলেন আর মানুষ যা যা জানতে চাইছিলেন, যারা আমরা গ্রাউন্ডে কাজ করতাম, উত্তর দিতে পারছিলাম না। একবার ইংরেজি তুলে দিচ্ছে, একবার ফেরত নিয়ে আসছে, একবার বলছে কম্পিউটার তুলে দেবার আন্দোলন করো, কম্পিউটার থাকলে মানুষের কাজ শেষ হয়ে যাবে, গরম রোদ্দুরে আমাদের রাস্তায় বসিয়ে দিল উমা, তারপর এরাই পরে সল্টলেকে সেক্টর 5 বানিয়ে দিল, মধ্যখানে আমরা গিনিপিগ হয়ে গেলাম। তো এই সমস্ত দেখে আর কি, যে না, সময় নষ্টটা হচ্ছে, এরা নিজেদেরই এখনো ভ্রান্তি বিলাসের মধ্যে রয়েছে, যাক বাদ যাক। তো যাই হোক, তারপর আস্তে আস্তে আমাকে নন্দন থেকে, আমাদের সুবীর মুখার্জি বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তিনি আমাকে একটা খুব ছোট চরিত্রের জন্য ডাকেন ইন্দ্রপুরী স্টুডিওতে, বলল আয়না কথা আছে। তখন আমি জানি না, যে সিরিয়ালে শুটিংগুলো হয় সেখানে যে দেওয়াল টেওয়ালগুলো বানানো হয়, তখন আমি জানতাম বোধহয় সিমেন্ট টিমেন্ট দিয়েই বানানো হতো, ইট ফিট দিয়ে, তো তখন তো জানতাম না সেগুলো কাগজ, প্লাই, বোর্ড মাউন্ট করে বানানো হয়।
হ্যাঁ,
তো আমি যে ফ্ল্যাটটায় বসে কথা বলছি, আমার এই ফ্ল্যাটের সামনে একটা রাস্তা, আর তার ঠিক উল্টো দিকে আমার এই ফ্ল্যাটের গেট, তার ঠিক উল্টো দিকে ইন্দ্রপুরী স্টুডিওর গেট, প্রভাত প্রতিম স্টুডিও আর কি, রাজ কাপুররা যেখানে শুটিং করতে আসতেন, ইতিহাস লুকিয়ে রয়েছে। তো সেই স্টুডিওতেই প্রথম শুটিং করতে এলাম, দূরদর্শনের রূপ কথা বলে একটা ধারাবাহিক। সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন সুবীর মুখার্জি, সে আমায় ডাকলেন। ডিরেক্টর ছিলেন রূপকথা দেবব্রত দত্ত, দেবুদা, যিনি পরে ঋতুপর্ণ সেনগুপ্ত, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বহু বছর কাজ করেছেন, মানে এই প্রভাত প্রতিম পরিচালকের সঙ্গে, অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। একটাই ডায়লগ ছিল, জেলবন্দি প্রচুর লোক, একজন ক্রিমিনালকে খুঁজতে গিয়ে 8-10 জনকে তুলে নিয়ে আসা হয়েছে, পুলিশ ইন্টারোগেট করে সবকটা ক্রিমিনালকে ছাড়ছে, তার মধ্যে আমায় ডাকা হয়। একটাই ডায়লগ ছিল, তোর নাম কি? আমি বলি যে মুখ্যমন্ত্রীকে ফোন কর, আমি কি, তো যা হয় মাতাল হয়ে। তো জুনিয়র আর্টিস্ট বলা হয় যাদের, যারা ভিড় হতেন, ক্রাউড হতেন, এই জুনিয়র আর্টিস্টদের, যদি জুনিয়র আর্টিস্টরা যদি না থাকেন একটা সিনেমায়, তাহলে মেইন আর্টিস্টরা কিন্তু জ্যান্ত হয়ে ওঠে না। যেমন বাজার, দোকান, অফিস, সেখানে যদি ওই সিনেমার সঠিক সংলাপ না পাওয়া, ওই মানুষগুলো যদি অভিনয়টা না করতেন, দোকানদার সেজে বা বাজারের লোক সেজে, তাহলে কিন্তু
সেকেন্ডের জন্যই হোক আর 2 সেকেন্ডের জন্য,
হ্যাঁ, তাদের জন্যই কিন্তু, যারা আমরা কথা বলা, ডায়লগ বলা অভিনেতা, স্টার, পছন্দের অভিনেতা, তারা কেউ এক্সিস্টই করতাম না, টিকেই থাকতাম না। তো ওই জুনিয়র আর্টিস্ট প্রথম শুরু, এবং লাইন দিয়ে তখন পয়সা দেওয়া হতো, আমায় 150 টাকা দেওয়া হয়েছিল
সেই সময়।
একটা লাইন পড়েছিল, আমার আগে একটা কুকুর দাঁড়িয়েছিল, সে ওই সিরিয়ালে অভিনয় করতো তখন, টেলিভিশন বা সিনেমাতে। এখন যেমন জীবজন্তু ব্যবহার করার নিয়ে একটা দারুণ
রেস্ট্রিকশন,
তো সেই সময় একটা চাপ ছিল, অ্যানিমাল বোর্ড ফোর্ড তখন কড়াকড়ি সব হয়নি। তো আমার মন খারাপ হয়ে গেল, আমি দেখলাম যে আমার আগে কুকুরটা আর তার মালিক 800 টাকা নিল কুকুরটার অভিনয় করবার জন্য, কুকুরটা 700 টাকা পেয়েছিল, আমি পেয়েছিলাম 150 টাকা। আমার পরের লোকটার জন্য দাঁড়িয়ে দেখলাম যে আমি কি কুত্তার অধম নাকি এরাও, দেখলাম সবাই ওই
150 টাকা,
150 টাকা করে পেলো,
কিন্তু কুকুরটা 700 টাকা।
হ্যাঁ, আমি কুকুরটার দিকে খুব রাগি চোখে তাকালাম, ঠিক আছে, আমাদের যে খাবার দেওয়া হয়েছিল কুকুরটা তার থেকে ভালো ভালো খেলো। তো তখন থেকেই রাগ হয়ে মনে হয়েছিল যে এই কুত্তার থেকে অন্তত যেন ভালো রেমুনারেশন হয়, এইটুকু যেন পাই। তো যাই হোক, মানুষের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, এবং প্রচুর মানুষ যারা লাল টুকটুকে ফর্সা না হলে, পারিবারিক হাইটে 6 ফুট যদি না হলে, যাদের নিয়ে অসম্মান করতেন, অপমান করতেন, হাসতেন, তো তাদের ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আমি বা আমাদের মতো লোকজনেরা বাংলা, বোম্বে সবকটা জায়গায় কাজ করছে।
আমি তোমাকে একটা জিনিস বলতে পারি রুদ্রদা, ফ্যান হিসাবে বলতে পারি, মানে আমার বন্ধু, আমরা যেখানে আড্ডা মারি সেখানে যখন আমরা আলোচনা করি বাংলা মুভি নিয়ে, কমেডি নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন রুদ্রদা সবার ফেভারিট কমেডি, কারণ তোমার কমেডি টাইম অসম, মানে খুব সুন্দর কমেডি টাইম। কিছু লোক আছে যাদের কমেডি টাইম তো আমি বুঝতে পারি না, কিন্তু পেটে ঘুষি মেরে হাসায়, একটু নাকে আওয়াজ করে রোগা বলে, একটু মোটা বলে, তো ওটা কমেডি আমি বুঝি না। আমি কমেডি বলতে বাংলাতে রুদ্র নীল ঘোষ আর খরাজ মুখোপাধ্যায়, এই দুজনকে বুঝি, যে এটা কমেডি টাইম কি আছে। তোমার এই কথাটা বলতে গিয়ে আমার একটা বাংলা মুভির কথা মনে পড়লো, আমি দেখতে গেছিলাম হচ্ছে আমাদের ওখানে রূপমন্দির বলে একটা সিনেমা চল যে আছে, ওখানে দেখতে গেছিলাম হাওয়া বদলকে, সেই তোমরা দুজন দেখা করেছ, আর ওখানে ড্রিঙ্ক করছিলে রাস্তায় দাঁড়িয়ে, তো একটা বাইক চলে গেল হুশ করে, তখন যে তোমার এই ডায়লগটা মনে আছে তোমার, যে নয় গিয়ে নিঘাত চুলোতে উঠবে আর নয় হাগা বেঁচে। তো আমরা যখনই এরকম কোনো বাইক এলাকা দেখি তখনই এই ডায়লগটা কিন্তু দিই,
সিরিয়াস জায়গায় চলে যাওয়া। এই সামনেই হাওয়া বদল পার্ট 2 আসছে,
আচ্ছা
হ্যাঁ
পরমদার সাথে,
হ্যাঁ
বেশ,
তো আশা করি সেটা মানুষের ভালো লাগবে, ভয়ঙ্কর ভালো লাগবে।
সিনেমাটা কমেডি,
ওই হাওয়া বদলটা ওইরকমই কমেডি থেকে। দেখো কি হয়, কমেডির ঠিক উল্টো দিকেই ট্র্যাজেডি দাঁড়িয়ে থাকে। জাস্ট একটা যদি এক্সাম্পল দিই, জেনারেলি আমাদের অভিনয়ের ক্ষেত্রে বলা হয় যে কমেডি অ্যান্ড নেগেটিভ চরিত্র, খলনায়ক বা কমেডি ধরনের চরিত্র, এই ঘরানার দুটো অভিনয় যাদের অ্যাক্টিং এর খুব সূক্ষ্মতম মাপটা জানা আছে, তারাই এই দুটো হ্যান্ডেল করতে পারে। এই দুটো কঠিন, বাকি ধরনের অভিনয়গুলো খুব সোজা আমি এমনটা বলছি না,
কিন্তু মানুষকে অন স্ক্রিনে হাসানো
খুব কঠিন একটা কাজ হয়। তো সেটা যাই হোক, যাদের থেকে শিখেছি, দেখে শেখা, ফলো করে শেখা, প্র্যাকটিস করা, সুযোগ পাওয়া তাদের সঙ্গে। আমি বিশ্বাস করি খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের অভিনেতা, যেমন তার আগে রবি ঘোষ ছিলেন, এই ধরনের অভিনেতা পৃথিবীর মানচিত্রে একটু বিরল ধরনের অভিনেতা তারা। আর একজন ছিলেন তরুণ কুমার, উত্তম কুমারের ভাই তরুণ কুমার, মানে এটা আমার একজন অভিনয় ছাত্র হিসেবে আমার বলা কথা। তো আর তো ওই তারা সূক্ষ্ম জায়গাটা জানতেন, মানে অভিনয়ের অনেকগুলো জিনিস গুলে খেলে তারপরে কমেডি অ্যাক্টিং করা যায় অভিনয় লোকেরা বলেন। তো যাই হোক,
হাওয়া বদলের যে শুটিং এর কোনো মুহূর্ত যদি তুমি শেয়ার করো।
হাওয়া বদলের তো থেকে থেকেই হতো, কারণ পরমব্রতর সঙ্গে আমার ছোটবেলা থেকেই আর কি আমাদের 20 বছরের উপর বন্ধুত্ব, মনোমালিন্য ঝগড়া, তারপর একসঙ্গে বন্ধুত্ব, মানে হিস্টোরিক ইভেন্ট আর কি একটা। এরকম স্ট্রাগলের সময় যেমন আমি রাজ আমরা একসঙ্গে থাকতাম, রাজ এসেছিল হিরো হতে।
আচ্ছা
হ্যাঁ, হিরো হতে আমি তো চিত্রনাট্য লিখতামই আর কি, গায়ের রং কালো আর 6 ফুট হাইট নয় বলে আমার ওই এক্সট্রা ছোটখাটো দু একটা রোল দিত। তো ঈশ্বর আমার হাতে লেখার সামান্য ক্ষমতা দিয়েছেন, তো তাই আমি স্ক্রিপ্ট লিখতাম।
আর হাওয়া বদল তো তোমারই লেখা
না, হাওয়া বদল ছিল হচ্ছে যে অনিন্দ বসু শহরের যে গায়ক অনিন্দ, অনিন্দ দার লেখা। পরমব্রতর থট ছিল যে এরকম যদি একটা করা যায়, তারপর সেটাকে নিয়ে অনিন্দ দা লেখেন, ব্রিলিয়েন্ট। হাওয়া বদল লেখেন, তিনিয়ারি কথা কিন্তু অনিন্দ দারই লেখেন।
তিনিয়ারি কথা,
তিনিয়ারি কথা, যেখানে আমি পরমব্রত নীল, ওদিকে জুন মালিয়া, শাশ্বত চ্যাটার্জি, হিস্টোরিক ছবি আর কি। যাই হোক, তখন সিনেমা এতটা পাল্টায়নি। হাওয়া বদলের ক্ষেত্রে বারবার মানে যে কোনো ঘটনা, মানে আমি এবারেরটা বলতে পারছি না, এবার আরো মজা হয়েছে, এক্স্যাক্টলি দেখানো হচ্ছে 10 বছর পর।
আচ্ছা,
অ্যাকচুয়ালি ওটা 2012
সেম আছে দাদা,
সেম,
ওকে,
দু একটা বেড়েছে, ইনক্লুড হয়েছে,
ওকে,
কিন্তু মেজর কাস্টিং একই রয়েছে, ঠিক আছে, বাকিটা আমি পরে বলবো, এখন বলবো না, স্পয়লার দেবো না।
না, তুমি যদি শুটিং এর মুহূর্তে কিছু করো, যে শুটিং এ কিছু মজা ফজা হয়েছিল।
শুটিং এর সব থেকে বেশি কঠিন যেটা হতো সেটা হচ্ছে যে মানে আমি পাল্টে গিয়ে পরম হয়ে যেতাম, পরম পাল্টে গিয়ে আমি হতো, তো ফলত দুজনের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, ঠিক আছে, ও লম্বা আমি বেটে, ও ফর্সা আমি মাঝা মাঝা, ঠিক আছে, ও প্রচুর ইংরেজিতে ঝর্ণা আর আমি বাংলায় সুইমিং পুল, তো এরকম একটা বন্ধুত্ব। কিন্তু যখন আমরা অভিনয় করছি দুটো তো আলাদা আলাদা চরিত্র, তারপরেও তো একটা বডি ল্যাঙ্গুয়েজ দুজনের আলাদা আলাদা, একটা লম্বা মানুষের চলাফেরা তাকানো আর একটা বেটে মানুষের চলাফেরা তাকানো, তারপর রাগি হলে আলাদা হয়, শান্ত হলে আলাদা হয়, এই সবকটাকে দেখেই আর কি মাঝে মাঝে যেটা হতো আর কি, দুজন দুজনের দিকে তাকিয়ে একটু থমকে যেতাম, মানে যখন আমাকেও নকল করছে আমি যেন তাকিয়ে দেখছি আর কি, হলো না এখানটা একটু এই করলে ভালো হয়নি না। তো আবার ও যখন আমি যখন করছি তখন ওদের লম্বা নাক নিয়ে না কিছু পরম আমরা বড় বলি বলি, তো সবাই দিয়ে খুঁত ও খুঁজে বার করবে, এই পারফেকশনের একটা বিরাট ওর, মানে পরিচালক হিসেবে অভিনেতা হিসেবে দুটোতেই ওর খুঁতখুঁতে সাংঘাতিক, তো সেইটা ফলো করে না, এটা হয়নি, এটা বাদ দিয়ে এটা করিস না, ওটা কর। তো এইটা এইটা চলতো, আর মাঝখান থেকে রাইমা বেচারি, ঠিক আছে, ওর হচ্ছে যে কতক্ষণে ডায়লগটা পরিষ্কার বলে ফেলে, তারপর আবার বন্ধুরা মিলে, পুরোনো বন্ধুরা মিলে গল্প করতে,
গল্প করবো।
বাট ও ওইটুকু সময় ভয়ঙ্কর ডিসিপ্লিন, ওকে চিনতে পারা যায় না, ওই হ্যালবেল করে ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড সহজ টাইপের ও থাকে। তারপর ঠিক টু দা পয়েন্ট ডিরেক্টর যেটা বলে দেবে, দেখিয়ে দেবে, টু দা পয়েন্ট ওটাই করবে।
তো বাদ্য ছাত্রী,
হ্যাঁ, এবার আমরা যখনই বেশি মনোযোগে বেশি রিহার্সাল করি, মনে মনে বুঝতে পারি যে বিরক্ত হচ্ছে, ফলেই তো করছে, আবার এত ইয়ে করছে কেন, শটটা দে, একটু আয়, চা খেতে খেতে গল্প করি, এরম টাইপের আর কি। তো সেই টিমটাই আমরা পুরো কাজ করেছি এই সিনেমাটার ক্ষেত্রে। আর একজন ইনক্লুড হয়েছে, অনুষা বিশ্বনাথন, অশোক বিশ্বনাথনের মেয়ে অনুষা, এই সময়ের যে ব্যাচটা কাজ করছে আর কি, ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা, তাদের সঙ্গেই
শুটিং
আছে অনুষা, না পুরোটাই বিদেশে করেছি শুটিং, তো এটা দেখতে পাওয়া যাবে। তো প্রচুর ধরো ঘটনা রয়েছে, আর এই আলোচনার জায়গায় গেলে না, যে ধরো খরাজ মুখার্জি আর পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে এত জ্যান্ত টিচার, একটা ইন্ডাস্ট্রির সৌভাগ্য, আমি শুধু আমার সৌভাগ্য বলে থেমে যাব না, মানে সম্পদ। ডেফিনেটলি হিন্দিতে কাজ করলে তার মাইলেজ বেশি হয়, প্রশংসা বেশি হয়, সাম্মানিক বা পারিশ্রমিক বেশি হয়, সেটা অন্য জিনিস, অনেক বেশি লোক চেনে। কিন্তু যাদের কম চেনে তাদের কম গুণ এমনটা নয়। কিন্তু
পরাণ বন্দ্যোপাধ্যায়,
খরাজ মুখার্জি, মানে
আমার আমার খুব ফেভারিট।
হ্যাঁ,
খরাজ বাবুর একটাই জিনিস আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা মুভিতে একটা অ্যাডজেক্টিভ নিয়ে নেয়, কিসের মা, এর মা, ওর মা,
যেগুলো খুব বাঙালি। আমি যেমন বলছি যে সেটা হচ্ছে আমি দেব একটা শর্মা করেছিলাম লাভ এক্সপ্রেস, যেটা এখন আমার ডায়লগটা বিখ্যাত, সেটা বড় কথা নয় বলে,
সেটা বড় কথা নয়,
মানে মাতাল চরিত্র, সেটা বারবার বিভিন্ন রকম বলে, সেটা বড় কথা, সেটা বড় কথা নয় বলে বিভিন্ন রকম ভাবে বলা। তো এটা করতে করতে দেব নিজে হেসে ফেলতো আর কি, করছো তুমি, তুমি যা করছো লোকে তোমার দিকে দেখবে, আমার দিকে তাকাবে না, ঠিক। যখন আমাদের প্রিমিয়ার হয়ে গেল বলে আমাকে বললাম, তুই কি করেছো, প্রত্যেকটা দেশে নোংরামি করেছো, আমার মা বলছে তোকে দেখতে ইচ্ছা করছে, যেন ওকে দেখতে ইচ্ছা করছে, এবার তুমি এমন সেজেছো, তুই মায়ের পাশ দিয়ে দুবার ঘুরে গেলে মা বললো কোথায় ওই লোকটাকে দেখতে পাচ্ছি না, কেন দাঁতে দাগ, বড় বড় চুল। তো এটা করতে গিয়ে যেমন এন কে সলিলের লেখা ব্রিলিয়ান্ট চিত্রনাট্য, আমি নিজে মনে করি যে এন কে সলিলের মতো এত পাওয়ারফুল চিত্রনাট্য এবং ডায়ালগ লিখিয়ে কে, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানের মতো ডায়ালগ থেকে স্ক্রিপ্টের ধরনকে চেঞ্জ হতে সাহায্য করেছিল, তার প্রপার ইউটিলাইজেশন আমাদের এখানে এখনো হচ্ছে না। আমি চাই যে এই লোকটাকে সঠিকভাবে ইন্ডাস্ট্রি আরও ব্যবহার করুক, তিনি নিজে পরিচালনায় আসুক, সেটা বড় কথা নয়। এটা কিন্তু স্ক্রিপ্ট ডায়ালগ এন কে সলিলের হলেও এটা এন কে সলিলের লেখা নয়, এটা আমারই মাথা থেকে বার করা, কিন্তু এন কে সলিলের পারমিশন নিয়ে, কারণ হি ইজ দ্য রাইটার। উনি আমাকে এসে বলেছিলেন, শোন তোর তোর সঙ্গে দেখা করব, তুই অফিস থেকে পালাবি না, আমার প্রোডাকশন হাউসে পালাবি না, তোকে ছবিটা করতেই হবে। আসার পর এটা শোনায়, শুনে আমি বলি যে এটা কে করবে, কাঞ্চনের চরিত্রটা,
আচ্ছা
আলম, এটা কাঞ্চন আলম, কাঞ্চনের মুখে রামকৃষ্ণ কথাটা রাখতে হবে, আচ্ছা রাখা গেল, ওটাই কিন্তু লোকে খুব পছন্দ করেছে। তারপর ট্রেনে আমার আর কাঞ্চনের যে সিন, সেটা কিন্তু সলিলদা লেখেনি, চিত্রনাট্য ছিল না, আমারই শুটিং করতে করতে পরিচালক রাজীব ছিল, ওকে বললাম যে বিশ্বাস কর দেব আমায় ট্রেনে তুলে দিয়ে নিজের স্টেশনে পড়ে রইল, আমি উঠে গেলাম, অডিয়েন্স জানে ওইখানে রয়েছে, ট্রেনে বসে রয়েছে কাঞ্চন মল্লিক, তার সঙ্গে ইন্টারাকশন, তার সঙ্গে দেখা হওয়াটা দর্শক এক্সপেক্ট করছে, এখন যদি আমরা না করি দর্শককে রাগাবো, তাহলে কি হবে, হায়দ্রাবাদে সেই ট্রেনের ওই কম্পার্টমেন্টের ভেতরে শুটিং হচ্ছে, রাজীব আমাকে তাই লিখে ফেল, কারণ যে আমি তো এই ছবির চিত্রনাট্যকার তো আমি নই, আমি অন্য সিনেমা লিখেছি, কিন্তু এই সিনেমাটা তো এন কে সলিলের লেখা, আবার সলিলদাকে ফোন করলাম, আমাকে বললো তুই আছিস তো লিখে নে না, আমি লিখলাম এন কে সলিলের পারমিশন নিয়ে, এবং ওই সিনটা ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় এখনো পর্যন্ত, ওই চেকার এসছে টিকিট চাইতে, হ্যাঁ, শিয়ালদা সাবওয়ে মুকুট করে ঢুকে যাবে, এইসব কথাবার্তা যা তা দুজনে মিলে করেছিলাম। কিছু কিছু জিনিস মনে রয়ে যায়, মনে থেকে যায়। আবার যেমন আমি নিজে লাকি বলবো, যখন আমি যখন চ্যাপলিন করেছি সারা
পৃথিবীতে,
চ্যাপলিন যখন করি তখন চার্লি চ্যাপলিনকে নকল করে একটা মানুষ বেঁচে থাকে যে বংশী দাসের চরিত্র, ইন্দ্রজিৎ দাশগুপ্তের মিউজিক, পদ্মনাভ দাশগুপ্তের স্ক্রিপ্ট, সেই সময় কৌশিকী দেশী গান, কৌশিক চক্রবর্তী তিনি গান গেছিলেন পত্তকা জিসম, আর অনিন্দ ব্যানার্জি ছিল ডিরেকশন। তখন সময় আসেনি এই ধরনের সিনেমা, কিন্তু যারা দেখেছেন তারা হৃদয় থেকে এই সিনেমাটাকে বাংলা ভালো সিনেমার তালিকা যতদিন বেঁচে থাকবে চ্যাপলিন বেঁচে থাকবে। আমি সারা পৃথিবীতে সম্মান পেয়েছি, হ্যাঁ আমার এখানে আমার দেশে কেউ সম্মান দেয়নি আমায়, কিন্তু সারা পৃথিবী আমাকে সম্মান দিয়ে, যা মনে আছে ফ্লোরেন্স ফিল্ম ফেস্টিভ্যাল ইতালিতে যখন আমি নেমেছি, তখন সারা সিনেমা হল ইউরোপে, সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর দু মিনিট দাঁড়িয়ে হাত এরম করে মাথা নিচু করে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল সারা পৃথিবী। তো এটা আমার জয় না হয়, আমার খালি মনে হয় যে এটা পরিষ্কার
বাংলা সিনেমার জয়,
বাংলা সিনেমার জয়, যারা আমরা সিনেমার কাজের সঙ্গে জড়িয়ে, লোকের কাছে এটা গ্ল্যামার ওয়ার্ল্ড, কিন্তু আমাদের কাছে তো গ্ল্যামার নয়, দিনে 14 ঘন্টা 16 ঘন্টা প্রবল গরমে এই লাইটগুলোর সামনে যখন শুটিং করতে হয়, গরমকালে শীতের দৃশ্যে সোয়েটার পরে অভিনয় করছি, ভেতরে কুলকুল করে ঘেমে যাচ্ছি, আবার শীতকালে যখন সবাই সোয়েটার পরে সিনেমা দেখতে গেছে, সেই সিনেমাটা যখন করেছি তখন একটা স্যান্ডো গেঞ্জি পরে করেছি যেখানে, বা যখন আমাদের হিরোইনরা বরফে তাদের দেখে ভাল লাগে, লাল শাড়ি পরে বা নীল শাড়ি পরে বরফে পাতলা ফিনফিনে শাড়ি পরে তারা হিরোর কোলে উঠে পরে ঘুরছেন, যেখানে বরফগুলো থাকে সেখানে অক্সিজেন কম থাকে
একদম,
ওই একটুখানি দৃশ্য অভিনয় করবার পর শ্বাসকষ্ট হতে শুরু হয় আর হাত পা জমে যায়, আগুনের সামনে রেখে তাকে আবার জ্যান্ত করতে হয়, তখন আবার দর্শকের জন্য তারা ওই লাল নীল শাড়িটা পরে তারা
ডান্স মুভটা করতে হয়।
তো যাই হোক, আমাদের কাছে এটা পরিষ্কার, অন্যান্য আর পাঁচটা যে পরিশ্রমী কাজ তার মতোই, যেখানে 14-16 ঘন্টা টানা শুটিং করতে হয়, কখন কোথায় খাবো তার ঠিক নেই, সব জায়গায় মেকআপ ভ্যান যায়ও না, কোথায় পায়খানা বাথরুম যাব তারও ঠিক নেই, মানে ফিরে যাস কোনো রকমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, আবার ফিরে গিয়ে শুটিং, আমরা কোনো বাড়াবাড়ি বাড়তি দারুণ কোনো কাজ করি না, কিন্তু প্রচুর পরিশ্রমী যে কাজগুলো সেই কাজের মধ্যেই আর একটা পরিশ্রমী কাজ, যেটা আমাদের কাছে আমরা ক্রিয়েটিভ লেবার আর শ্রমিকের কাজই করি আমরা, কিন্তু বাইরের মানুষের কাছে
আর্টিস্টের কাজ দাদা শ্রমিকের তো হবে না, কিন্তু সাধনা আমি বলতে পারি যে
না, আমার আমি আমি এইভাবে আর্টিস্টকে অকারণ বড় করে দেবো, আর বাকি যে শ্রমিক কারখানায় লোহা ভাঙছে তার কাজটাকে আমি,
তারাও আর্টিস্ট কিন্তু অন্য জায়গার জন্য,
কে বলল আমি তাদের, আমি কখনো পর্যন্ত আমি সেই জীবনটা বেঁচে দেখেছি যে লোকটা ঠুকে ঠুকে হয়তো একটা কাটারি বা বঁটি বানাচ্ছে লোহায় শান দিয়ে ঘামতে ঘামতে, সে কতটা মন দিয়ে ওটা করছে আমি দেখেছি, ওই জীবনটা তো আমি বাঁচিনি, ফলে আমি তার কাজকে তো ছোট করবো না। যে মানুষটা ধান চাষ করছে, আমি কদিন আগে শুটিং করছিলাম একটা ওয়েব সিরিজের, এটা ওটিটিতে রয়েছে, জেন্টলম্যান বলে, জেন্টলম্যান আমি মীর আর জয়,
আচ্ছা
বেশ পপুলার, তার ডায়লগ ফায়লগ গুলো ঘুরে বেড়ায়, সেখানে 2:30 সময় শুটিং হয়েছে, লাঞ্চ হয়েছে, লাঞ্চ ব্রেক দিয়েছে, আমি খেয়ে দে দিনের বেলায় বাড়িটাতে কালো কাপড় ঘিরে যাতে অন্ধকার, রাত্রিবেলা শুটিং হচ্ছে এরকম একটা পরিবেশ করা হয়েছে, ফলে সিগারেট খেতে গিয়ে আমাকে বাড়িটার বাইরে মেন রোড সেইখানে দাঁড়িয়ে সিগারেট খেতে হচ্ছে 2:30, এত গরম, রাস্তায় কুকুরও নেই। আমি দেখতে পেয়েছিলাম যে এক ভদ্রলোক অত্যন্ত ক্লান্ত গলা নিয়ে আচার আচার বলছে, আমার গলাটা শুনে হাসি পেলে প্রথমে, শহর, দরজা জানলা বন্ধ, ভদ্রলোকেদের বাড়িতে এসি চলছে, রাস্তায় মানুষজন নেই, কুকুর নেই, আর এই মানুষটা এই আস্তে আস্তে গলায় আচার আচার বলছে কেউ কিনবে? তারপর যেই লোকটা কাছে এগিয়ে এলো, মানে গলার মধ্যে যে ক্লান্তি আছে আমার শুনে বুঝতে পারছিলাম। এবং কাছাকাছি এগিয়ে এলেন ভদ্রলোক, লোকটা ক্লান্ত বিষণ্ন। আমার মনে হলো লোকটা তো পাগল নয়, রাস্তায় লোক নেই, জন নেই, কাঁচের এক গাদা শিশি নিয়ে বেঁকে গেছে একটা লোক, দেখে মনে হয় পড়াশোনা করেছেন। সেই লোকটা আমার সামনে ওই একই গলায় আচার আচার বলে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম যে এটা ক্লান্তি, এটা খেতে না পাওয়ার ক্লান্তি। আমি ভদ্রলোককে দাঁড় করালাম, করিয়ে ইচ্ছা করে 2 মিনিট গল্প করা শুরু করলাম। আমি জিজ্ঞেস করলাম যে কি আচার আছে। আমি আমার যে ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট ছেলেটিকে ডাকলাম, বাইরে এলো, বললাম 4টে আচার নাও। আমার দিকে তাকালো, কারণ ওকে দিয়ে আমি জাস্ট আগের মাসেই আচার খেতে ভালোবাসি মাঝে মাঝে, বা বন্ধু বান্ধব এলে বাড়িতে চায়, ভাত খাওয়ার পর একটুখানি চাল তার আচার, আমের আচার সব চায়, বা যখন মুড়ি দিয়ে কাসুন দিচ্ছে শুনতে মা কি বন্ধুরা আসে তখন চায়,
স্কুলে খুব খেতাম।
হ্যাঁ, তো আমি ওকে দিয়েই কিনিয়েছিলাম। ওরা আমার দিকে তাকিয়েছে যে আচার তো আছে কেন, আর কেন নেব, আলু নাও, এইগুলো নেই। ও আমার দিকে তাকালো, আলুন যে আমাদের প্রোডাকশনের, আমাদের যারা খাবার দেয়। আমি ছেলেটিকে ডাকো তো, ছেলেটিকে ডাকলাম, ডেকে আমি বললাম যে আপনি খেয়েছেন? ভদ্রলোক আমার দিকে হালকা অস্মিত হেসে বলল,
না বাবু
বিক্রি হয়নি, খাও, 2:30 বাজে। আমি বললাম চলুন আমারও খাওয়া হয়নি, আমরা খেয়ে নি। কিছুতেই ভদ্রলোক খাবে না, এতটাই তার আত্মসম্মান বোধ। আমি ভদ্রলোকের থেকে জোর করে আচার কিনলাম। আমি কোনো মহান কাজ করিনি, এটা সাধারণ দায়িত্বের মধ্যে পড়ে। ভদ্রলোক খেলেন, সব খাবারই প্রায় শেষ হয়ে গেছিল, একটু ডিম ফিম পড়েছিল, ডিম ভাতি খেলেন গোগ্রাসে, চলে গেলেন। তখন ভাবলাম রোজ খবরের কাগজ খুললে চুরি জো চুরি, এত টাকা এই সিন্ডিকেট, এগুলোতে এত এত টাকা ইনকাম করছে লোকজন, এই লোকটার পাড়াতেও তো সিন্ডিকেট আছে, এ তো বালির সিন্ডিকেট, কয়লার সিন্ডিকেট, যে কোনো সিন্ডিকেটে জড়িয়ে গেলেই মাস গেলে অনেক টাকা রোজগার করতে পারত,
সবাই তো জড়ায় না,
কিন্তু তার থেকে এই লোকটার কাছে মাথা নোয়াতেই হয় যে লোকটা গরম 2:30-এর সময় যেখানে রাস্তায় মানুষ কুকুর নেই সেখানে খেতে না পেয়ে আচারের শিশি নিয়ে আচার আচার করছে, এবং যাকে খেতে বললেও খেতে চায় না, সেই অনেস্টিটা আছে। সো যাই হোক, অন্য প্রসঙ্গ এটা পুরো। তো ভ্যালুজ আমার মনে হয় যে আমরা যতই অস্বীকার করার চেষ্টা করি না, কোথাও না কোথাও রয়েছে, আর কোথাও না কোথাও কেউ না কেউ আমাদের লেসন দিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই অন্য মানুষের কাছে কোথাও যেন টিচার। তবে হ্যাঁ, ওই সরাসরি সঠিক কথা বললে লোকে জ্ঞান দিচ্ছে বলে গালাগাল দেবে, আর প্রত্যেক মানুষ নিজে অন্য লোকের কথা শুনে নিজেরা বিচারক হয়ে বসে পড়ে, যেন তার লাইফে কোনো ভুল নেই, ওই লোকটা ও রাজনীতি করে মানে ও চোর, ও জোচ্চোর, ও অমুক তমুক, এই একটা বলবার একটা অজুহাত খুঁজে নেয়। সে তার জীবনে কোথায় কোথায় কম্প্রোমাইজ করেছে সঙ্গে সঙ্গে সে সেটা ভুলে যায়, কোথায় কোথায় সে অন্যায়কে আপোষ করেছে মেনে নিয়েছে, তার ব্যক্তি জীবনে বেঁচে থাকতে গিয়ে সেও ভুলে যায়, এটা আমরা প্রত্যেকে সবাই।
দাদা, রিসেন্টলি তুমি একটা বলিউডের মুভি করলে, তাও অজয় দেবগানের সাথে, ম্যাদান। কিরকম ভাবে মুভির অফারটা পেলে, আর অজয় দেবগানের সাথে অভিজ্ঞতা কিরকম? আর আমরা অনেক ইন্টারভিউতে শুনেছি অজয় দেবগান খুব প্র্যাঙ্ক করে, তোমাদের সাথে এরকম কিছু প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক কিছু করেছে কি করেনি?
না না, প্রথমত যে 2019 সালে এই সিনেমার অডিশন নেওয়া হয়েছিল এবং সারা ভারতবর্ষ জুড়েই আর কি তারা অভিনেতা নির্বাচন করছিলেন, এবার সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে যেখানে অজয় দেবগানের মতো এত পাওয়ারফুল ভার্সেটাইল অ্যাক্টর, গজরাজ রাওয়ের মতো এমন একজন দিকপাল অভিনেতা, এবং তার সঙ্গে রুদ্রনীল ঘোষ, তো সেটা মানে পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা তিনি এবং প্রযোজক বনি কাপুর, তাদের ধন্যবাদ দিই। স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, সেই অডিশন অভিনয় করে সেটাকে পাঠাতে হয়। 2019 সালের ঘটনা, তখন কোভিড আসেনি। তার কয়েক মাসের মধ্যে রিপ্লাই এলো, তারা প্রথমে একটা চরিত্রে ভেবেছিলেন, তারপর আরো বড় কি করে চরিত্রে নিয়ে আসা যায় সেইভাবেই স্ক্রিপ্টের কাজ করলেন। তারপর 2019 আমার কাছে কল এলো এবং তারা ডেকে পাঠালেন, আমার লুক টেস্ট হলো, লুক সেট হলো, কেমন চরিত্র, তিন চার ধরনের আমার গেট আপ দিয়ে দেখা গেল যে কোনটা সেট হচ্ছে। যেখানে লুক সেট হচ্ছিল সেটা, সেখানে গিয়ে আমি থমকে গেছিলেন, আমার অন্যতম সেরা একজন অভিনেত্রী শ্রীদেবী, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু ওটা শ্রীদেবীরই সাজঘর ছিল, যেখানে তিনি ওটাই নিজের স্টুডিও, ডান্স স্টুডিও এবং মেকআপ স্টুডিও হিসেবে ব্যবহার করতেন, সেইখানে হলো।
কি ফিলিংস তখন ছিল যে সেই স্টুডিওটা?
আমার অভিনেতা বা পরিচালক হিসেবে যে যতটা গুণী হয় তার উপরে আমার মানে কি বলবো, উদ্বেল হওয়াটা বাড়ে বা কমে, স্টারডাম দিয়ে আমি এটা বিচার করি না। স্টারডামের সঙ্গে কিন্তু যোগ্যতার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যোগ্যতা এবং জনপ্রিয়তা, এই দুটো জিনিস অনেক সময় এক হয়ে যায়। আবার অনেক সময় যাহা জনপ্রিয় তাহা কিন্তু গুণমানে বিরাট উৎকৃষ্ট নাও হতে পারে, দর্শকেরা নিজেরাও জানেন। তো আমি প্রথমে যেটা অবাক হয়েছিলাম সেটা হচ্ছে যে গজরাজ রাও, ও প্রথমে দেখেই আমায় অর্ধেক মেকআপ করতে করতে বেরিয়ে এলেন আমি এসছি শুনে। তো তারপর ঝরঝরে বাংলায় কথা বলা শুরু করলেন, আমি আরো বিস্মিত হয়ে গেলাম, আমার প্রশংসা করা শুরু করলেন, বলতে শুরু করলেন যে চ্যাপলিন থেকে শুরু করে ভিঞ্চিদা সব আমার দেখা।
আচ্ছা,
আই লাভ ইওর পারফরমেন্স, তো মাই ইয়ে সোচ রা থা কি ইয়ে বন্দা কব আয়েগা মুম্বাই মে কাম করনে কে লিয়ে। আচ্ছা, অর এক তুমারা মিত্র হ্যাঁ, দেখো শাশ্বত চ্যাটার্জি ইয়ে তো আব হামারে ইন্ডাস্ট্রি কা হো গয়া, এবার শাশ্বত দা তো উসকে লিয়ে নেই বল রা, অর এক দোস্ত কো লেকে আও, মে দোনো কা কাম দেখ রা থা বহুত পহলে সেই দেখ রা থা। আমি বললাম কি, আরে ওই তুমারা যা দোস্ত হ্যায় জো ভিঞ্চিদা কিয়া, ঋত্বিক চক্রবর্তী, তো আমার তো মনে হচ্ছিল তোমাদের দুজনের মুম্বাইতে এসে কাজ করবার কথা, তুমি চলে এলে তো বন্ধুকে নিয়ে আসো। বললাম যে হ্যাঁ, ও আগে একটা কাজ করেছিল ভায়োলিনিস্ট বলে, একবার একটা কাজ করেছিল সেই ক্ষেত্রে, হিন্দি ছবি ছোট। আমি বললাম যে হ্যাঁ ডেফিনেটলি তো আসবে, দারুণ অভিনেতা। তো আমি দেখলাম যে তারা খবর রাখেন কে কোথায় কেমন কাজ করছে, কত কাজ করছে থেকে কোন কোয়ালিটির কাজ করছে এটাকে তারা নজরে রেখে দেন। তো তারপর আস্তে আস্তে শুটিং যখন শুরু হলো, তখন আমার যেটা প্রবলেম হয়ে গেছিল ছবির সব থেকে টাফ যে সিনগুলো, অজয় দেবগনের সঙ্গে যখন আমার তুতু মে মে
বোর্ডরুমের ভেতরে,
হ্যাঁ যশরাজ স্টুডিওতে, YRF স্টুডিওতে, যশরাজ ফিল্মসের স্টুডিওতেই প্রথম দিনেই পড়লো আমি অজয় দেবগন, অজয় দেবগন দেবগঞ্জিকে আমি মানে বিভিন্ন রকমভাবে হেনস্থা করছি। এবার অত এক্সপিরিয়েন্সড, এত বড় একজন স্টার, এত কি বলবো দক্ষ একজন অভিনেতা, বাট যেটা হয় আর কি সেটা যে সেই ফ্লোরেই কাজ করতে গিয়ে বুঝতে পারা গেল যে দেখো মানুষের বড় হওয়ার সঙ্গে কোথাও একটা জায়গায় তার কাজের প্রতি সিরিয়াসনেস, বিনয় এবং কাজের জায়গায় সাধারণ থাকার, আন্তরিকভাবে সাধারণ প্ল্যান করে নয়, একটা বড় ভূমিকা আছে। এবং তারপর উনি আস্তে আস্তে আমার সঙ্গে গল্প করা শুরু করলেন, এমনি কম কথা বলেন,
প্ল্যান খুব করে, তো শুনেছিলাম তোমাদের সাথে কিছু করেছে
না সিরিয়াস, তারপর পরে করা শুরু করলো আর কি। তো এই শুটিং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছিল যে উনি অমিতাভ বচ্চন কিরণের সিনেমা করছিলেন, ওনার প্রোডাকশন থেকে আবার একটা ফোন এলো, করোনা জাস্ট পরে, তখন শুটিং থমকে গেল দেড় বছরের জন্য, সেট ফেট ভেঙে গেল, বানানো সেট, হিউজ টাকার একটা ছবি,
মুম্বাইতেই শুটিং হয়েছে পুরো শুটিংটা?
না না না,
কলকাতাতেও হয়েছে।
কলকাতায় হয়েছে, মুম্বাইতে হয়েছে, লখনৌতে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। তো লখনৌতে পরিষ্কার শুটিং করছে, তখন লখনৌর রেওয়াজই বেশ কিছু ভালো মাটনের রেসিপি ফেসিপি তার প্রচুর বন্ধু আছে, নিয়ে এসে আমাকে দিয়ে খেতে বলল। তো খাওয়া দাওয়া করলাম ফললাম, এরপর গ্যাপ গেল। সেই গ্যাপের পর ওনারই অজয় দেবগন প্রোডাকশন থেকে আমার কাছে ফোন এলো, একটা সিনেমা উনি অমিতাভ বচ্চন করছেন, সেখানে একটা চরিত্র উনি আমার জন্য ভেবেছে। তা আমি শুনলাম, ওনার অফিস থেকে কল করলো, তারপর আমি শুনে বললাম যে স্ক্রিপ্টটা পাঠান। পাঠালাম, আমি বললাম করবো না।
কেন
বলছি? তারপর ছ মাস না চার মাস পর শুটিং পড়ল, শুটিং এ দেখছি আমার সঙ্গে কথা বলছে।
আচ্ছা,
ওদিকে তাকিয়ে বসে আছে।
আচ্ছা,
হ্যালো ভাই স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, ওদিকে অন্যদিকে মা, কি হলো? আমি কি ছড়িয়েছি? ভুলে গেছি আমি। আবার চেয়ারটা একজন এনে দিল ওনার পাশে বসবার জন্য। হম স্যার, বিজি আপ? নাই, বিজি টু আপ হো হম স্যার, সমঝানে নাই, আপনে ইনকার কর দিয়া, বড়া অ্যাক্টর হোগে। মানে আপনার ফুটেজ দেখ রা থা, কাফি আচ্ছা আয়া, ঠিক হ্যাঁ, নেই করোগে তো নেই করোগে, পহলে বোল দিয়া ওটা তো আচ্ছা হতা, এসব করে কথাবার্তা বলছে। তারপর আমি এসে বললাম যে যে আপনি তো আমাকে বলেছিলেন যে এই যে চরিত্র শুভঙ্কর রুদ্রনীল বাবু, এই চরিত্রটা আগে লোকে দেখুক, এটা রিলিজ হওয়ার পর তারপর আপনি অন্য চরিত্র নেবেন, আর এই সিনেমা চলাকালীন আপনার অন্য সিনেমার অফার আসবে। আপনি ভালো কাজ করছেন, এটাতে সবাই খুশি, আলোচনা করছে, কিন্তু যদি এই চরিত্রটার থেকে বেটার চরিত্র না হয় তাহলে আপনি মুখের ওপরে না বলে দেবেন। কৃষ্ণ বলল, স্যার আপনি তো আপনি মুঝে উল্লু নেই বানায়া, মানে খুদকে উল্লু বানায়। এবার আমি হ্যাঁ বানা কিছু বলতে পারছি না, নেই স্যার জমা নেই, ঠিক আছে চলিয়ে বাদ মে একসঙ্গে কাম করবেন, চলিয়ে আজ ইয়ে সিন পড়া আপনি বলে আবার রিহার্সালের মোডে ঢুকে গেলেন। এবং সেই দিনে শুটিং এর মাঝখানে আমার একটা খুব ঝামেলার ডায়লগ ছিল, তার মাঝখানে একটা মাছি বারবার উড়ছিল পোঁ করতে করতে। এবার ওই আওয়াজগুলো তো সিনেমাতে আসে না, কিন্তু যখন আমরা অভিনয় করি সেটা খুব ডিস্টার্ব করে। এবার দেখতে দেখতে উনি যে বুঝতে পেরেছে যে আমার অসুবিধা হচ্ছে কনসেন্ট্রেশন, সঙ্গে সঙ্গেই শুটিং থামিয়ে দিয়ে নিজের একটা ওই অ্যান্টি মসকিউটো স্প্রে করতে গিয়ে আছে বিদেশি এইটুকু, সেটা নিয়ে এসে আমাকে ধরে ঘাড় মাথা ফাতা অন্য কাউকে দিয়ে নয় দিয়ে ফি আমার স্প্রে করলো, করে আমাকে বললো এখন আর মাছি আপনাকে ডিস্টার্ব করবে না, এটা হয় প্রচন্ড কনসেন্ট্রেশন ব্রেক হয়। বললাম থ্যাংক ইউ, সে বললো না এটা আমার দায়িত্ব, এটা ফার্জ বানতে, কারণ আপনার এবং গজরাজ রায়ের চরিত্র যতটা পারফেক্ট, খারাপ লোক শয়তান ক্রুর যতটা, সেটা যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসবে আমার চরিত্রটা জানত হবে, আমার জন্য লোকের খারাপ লাগবে না। তাই আমার উল্টো দিকের অ্যাক্টরকে ভালো রাখাটা সেটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হওয়া উচিত। একজন তো আচ্ছা অ্যাক্টর হোনে কা মতলব ইয়ে হতা না, আচ্ছা কো অ্যাক্টর বানো পেলে। তো ডেফিনেটলি প্রত্যেকটা সময়তেই যে কোনো সিনিয়রদের কাছ থেকে কিছু না কিছু শিখি, বাংলার প্রচুর অ্যাক্টরদের কাছ থেকে শিখেছি।
আর কি কি অফার আসছে
বম্বেতে? রয়েছে, এসেছিল নেটফ্লিক্স এর কিছু ফিল্মের কথা চলছে। বাংলাতে যেহেতু পলিটিক্যাল সিচুয়েশন অত্যন্ত ভোলাটাইল, তাই পলিটিক্যাল কারণে প্রচুর লোকজন যারা প্রযোজক পরিচালক বন্ধু তারা আমাকে নিতে চেয়েও নিতে পারে না, তাই
অনেকদিন বাংলাতে
অফ হয়ে থাকতে হয়েছে আমাকে। কিছু করার নেই, এটা এটা কোনো ইন্ডাস্ট্রিতে চলে না। রাজনীতির সঙ্গে শাসক দল যা, আপনি তার উল্টো দিকে রাজনীতি করেন, তাই আপনার সিনেমা হলে চলতে দেব না, আপনি শুটিং করলে অমুক তমুককে দিয়ে ঝামেলা পাকিয়ে দেবো। তো এইটা না অন্য কোনো জায়গায় নেই। আমি চাই টলিউড থেকে, আমাদের টালিগঞ্জ থেকে এই পরিবেশটা ছিল না, এটা যারাই তৈরি করেছেন তারা নিজেরা হয় মুক্ত হয়ে যান এই পরিবেশ থেকে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে মুক্ত করে
দিন। তো সময় হবে, সময় বলবে। দাদা একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেটা হচ্ছে যে একটা সময় বাংলায় যখন মুভি হতো সেই মুভিগুলো কপি হতো হিন্দিতে, আর আমরা সাউথের মুভি দেখলে হাসতাম, ওদের অ্যাকশন সিকোয়েন্স দেখে এখানে মারছে ওখানে গিয়ে ইসে পড়ছে মাথা পড়ছে, এখান থেকে দৌড়াচ্ছে এক মিনিটের মধ্যে গিয়ে সার্জন অপারেশন করে চলে যাচ্ছে, তো দেখলে হাসি লাগবে। সেই সাউথ এখন বলিউডের ওপরে চলে গেছে, ইভেন বলিউডের থেকে ভালো মুভি বানাচ্ছে, বলিউডকে ডাউন করিয়ে দিয়েছিল একটা সময়, কিন্তু বাংলা সেই জায়গা থেকে অনেকটা নিচে চলে গেছে। এর মেন প্রবলেমটা কোথায় আসছে, মানে কেন কোয়ালিটি সেই কোয়ালিটির জিনিস আসছে খুব কম?
না না, কোয়ালিটি চিরকালই প্রথমত খুব কম হয়, এটা আগে মানতে হবে।
হ্যাঁ, আর যেগুলো আসছে সেগুলো ন্যাশনাল লেভেলে যাচ্ছে না কেন, কেন আমরা কেন ন্যাশনাল লেভেলে যাচ্ছে না? সাউথের মুভি যদি সারা ন্যাশনাল লেভেলে
যাচ্ছে, না না, এরকম ঘটনা এরকম নয়। আমি আবার বলছি, আমার লেখা চকলেট ফিল্মটা সেটা নিয়ে সাউথ কপি করে বানাচ্ছে, আমার লেখা যে ভিঞ্চি দা ফিল্ম যেটা পরে সৃজিত লিখলো আমার সঙ্গে, ভিঞ্চি দা তিনটে ভাষায় কপি হচ্ছে, কেউ বললো হচ্ছে না। এই শিবুদের লেখা ছবি হিন্দিতে হচ্ছে, হচ্ছে না এরকম নয়। আমি আবার বলছি, যেমন ভিঞ্চি দা কপি হয়েছে, এই বহুরূপী নিয়েও দেখবেন যে অন্য ভাষায় হচ্ছে, হচ্ছে না এমনটা নয়, ঘটনাটা জায়গা হচ্ছে
আমরা যেতে পারছি না কেন সেই লেভেলে, আমরা যেতে পারছি না কেন, মানে সেই লেভেলে আমরা,
আমাদের তো কোনোদিন ওই লেভেলে যাওয়ার কথা নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা একটা সত্যজিৎ রায়, একটা মৃণাল সেন, একটা তরুণ সিনহা, এই তরুণ মজুমদার, তপন সিনহা, এই ঋতুপর্ণ ঘোষ, মানে এটা পেয়ে গিয়ে আমরা কখনো পর্যন্ত দেশ জয় করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আমরা কোয়ালিটির দিক দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা অন্যান্য অ্যাওয়ার্ডে হিন্দি যতই হাজার কোটি টাকার ফিল্ম বানাক না কেন, বাংলা সেখানে অনেক এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে। ওই অ্যাওয়ার্ড তারা কম পায়, আমরা বেশি পাই। এবার কমার্শিয়াল ছবির অ্যাসপেক্টে ভারতবর্ষের সব থেকে বহুল প্রচলিত জনপ্রিয় ভাষা হচ্ছে হিন্দি, কারেক্ট? তো ফলত সেই ক্ষেত্রে হিন্দির যত খদ্দের, মানে যত দর্শক, যে প্রোডাক্টে যত বেশি খদ্দের সেই কোম্পানিতে মাইনেও তত বেশি বাড়ে। তো ঠিক তেমনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খদ্দের অত বড় নয় বলে তাতে এত বেশি টাকা বিনিয়োগ হয় না, কিন্তু আমরা কন্টেন্টে ওদের চ্যালেঞ্জ করতে পারি। আবার সাউথের একটা অন্য হ্যাবিট আছে, সাউথে টেলিভিশন ইন্ডাস্ট্রি অত পাওয়ারফুল নয় পশ্চিমবঙ্গের মতো। সাউথে এই দক্ষিণ জগতে সেখানে পরিষ্কার মানে কপাল, মানে মাথায় খোঁপাতে জুঁই ফুল লাগিয়ে একটা সিনেমা দুবার করে দেখা সাউথের অভ্যেস, তার মানে ডাবল দর্শক হচ্ছে, তাহলে ডাবল টাকা উঠছে। ওখানে ওখানে 100-200 ফুট করে তারকাদের কাট আউট বানানো হয়, তাদের ভগবানের চোখে দেখা হয়। সাউথটা সম্পূর্ণ অন্য, বাঙালিরা যা পারে তা সাউথ পারে না, সাউথ যেটা পারছে আমরা পারি না, ঠিক আছে? আমরা এক করে ফেলছি অনেক কিছু। হ্যাঁ, ওরা এমন এমন বেশ কিছু সাবজেক্ট নিয়ে কাজ করে এক্সপেরিমেন্ট করছে, যেখানে হিন্দি সিনেমা ওরা কাঁচা ইমোশন তুলে নিয়ে আসে। আজকে হিন্দিও কিন্তু সেই রাস্তাতেই হাঁটছে, এমনটা নয়, ভারতীয় সিনেমাকে বড় হতে হবে। এবার আমার এখানে প্রযোজক পরিচালকেরা, আমি কত মেধাবী, আমি কত জ্ঞানী, আমি কত কত জানি, সেইটাকে জোর দেবার থেকে যদি মানুষ কোনটা পছন্দ করছেন, আমার স্মার্টনেস বা আমার পড়াশোনাটা সিনেমা নিয়ে যতটা রয়েছে, ডিগ্রির ওজনে সিঁড়িদাঁড়া বেঁকিয়ে দেওয়ার থেকে আমার এই পড়াশোনা যতটা, সেটার সঙ্গে মানুষের পছন্দটাকে যদি সহজ করে মিশিয়ে দিই, তো তাহলেই তো চ্যাপলিন হবে, তাহলেই তো ভিঞ্চিদা হবে, তাহলেই তো বহুরূপী হলো,
রাইট?
কে বলেছে উপায় নেই? হয় না, কে বলেছে? কৌশিক গাঙ্গুলির শব্দ হয়নি, প্রশংসিত হয়নি, হয়েছে। এবার আরেকটু সহজ করতে হবে, আরেকটু যাতে অনেক মানুষ সিনেমা হলে আসে, মানুষের ইমোশনটাকে ভাবতে হবে। সিনেমা হলটা আমি কত পরিচালক হিসেবে পণ্ডিত বা আমি কি ভাবছি সেইটা প্রদর্শনের জন্য ওই অতগুলো চেয়ার নয়।
আর একটা জিনিস যেটা আছে,
আমার বন্ধুত্ব করতে হবে অডিয়েন্সের সঙ্গে।
তোমার আর একটা ওয়েব সিরিজ এসছে যেটা বহুল প্রচলিত, অসাধারণ অভিনয়, টেকে ম্যানের সাথে,
শেখর বংশ,
শেখর বংশ,
মানে এটার জন্য আমি প্রথমে সৃজিৎ মুখার্জিকে ধন্যবাদ জানাবো। বিবিসি এটা প্রডিউস করেছে, বিবিসি প্রোডাকশন। এবার সৃজিৎকে এই কারণেই বলবো কারণ ওরা আমার অ্যাক্টিং অডিশন চেয়েছিল, সেই সময় সৃজিৎ মুখার্জি বলেছিল যে যদি আপনারা কে কে মেনন রণবীর শরীর অডিশন না নেন তো তাহলে 20 বছর ধরে এত পাওয়ারফুল একজন অ্যাক্টর রুদ্রনী ঘোষকে চেনেন না, এটা আপনাদের সমস্যা। তো এই যে একজন পরিচালকের দাপট এবং জেদ, তো তারপর আবার সৃজিৎকে ওরা অনেক কষ্টে কনভিন্স করে, আমিও বলি গরম করছিস কেন দাদা, পাঠিয়ে দিচ্ছি যখন চাইছে। এবার সৃজিতের জেদ, আমি সৃজিৎ মুখার্জি, কারণ খুব সত্যি কথা যে এত ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা সৃজিতের সৃজিৎকে গাইড করার চেষ্টা করছে তাদেরও নেই, তো সেই পরিচালকের আমি এবং কৌশিক সেন দুজনে এখান থেকে অভিনয় করেছি, ওরা দুজনের কথাই বলেছিল, সৃজিৎ দুজনকে নিয়েই উত্তরটা দিয়েছিল। তো তখন তারপর আমি যাই হোক দিই, এবং দেওয়ার পর তারপর সৃজিৎকে ওরা পরিষ্কার আমার অডিশনটা দেখে বলে যে নেই আপনি সেই মতলব সরি সৃজিৎ। তো যাই হোক, সৃজিৎ এই কাউন্টারটাকে এই ক্যারেক্টারটাকে তৈরি করে সিজন টু, এরপরেই আসছে সৃজিৎ এবং শেষের দিকটায়
শেখর বংশ সিজন টু আসছে।
হ্যাঁ, তো সৃজিৎ এবং রোহন সিপি এই দুজনে মিলে এটা পরিচালনা করেছিল। ক্যারেক্টার গুলো কেমন হবে, কোন ধরনের হবে, তাদের আচার আচরণ লুক পোশাক কেমন হবে, যেটা এই ওয়েব সিরিজ যার একটা ইউনিক পোর্শন হয়ে দাঁড়ায়, যে শার্লক হোমস এর একদম ভারতীয় মাটিতে এইভাবে যেন আমাদের চেনা একটা চরিত্র, বাঙালি টাইটেল হয় হোম, তাই না, ঠিক সেখান থেকেও একটা মিশে যাওয়া, এটা সৃজিতের অসাধারণ কাজের মধ্যে একটা পড়বে এবং বিরাট চর্চিত সারা ভারতবর্ষে ওয়েব সিরিজটা। এবং তারপর নাসিরজির সঙ্গে যেমন, নাসিরজির সঙ্গে যখন মাইকেলে কাজ করেছিলাম সেখান থেকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছিল। তারপর অজয় দেবগন জি অন্যতম পছন্দের অ্যাক্টর, এবং তারপর কে কে মেনন এন্ড রণবীর সরি ব্রিলিয়েন্ট, কে কে মেনন এর তো কথাই হবে না। তারপর যাই হোক, গল্প আড্ডা বন্ধুত্ব, তারপর যেদিন রিলিজ করছে সেদিন সবার আগে একটা মিস কল, এবং তারপর দেখি একটা টেক্সট আমার কাছে এসছে, তারপর আমি কলে কথা বলি, কে কে মেনন লিখে পাঠিয়েছে যে আমাকে বলো দেখ মেয়ে যে বললাম চার কি তেরা পারফরমেন্স সবসে বড়িয়া লাগা, ইতনা মজা লাগা মুঝে, কিতনা কন্ট্রোল অ্যাক্টিং বলে ওনার কি মনে হয়েছে। এবার এত বড় একজন অ্যাক্টর, সেই লোকটা মানে এক লাইন বললেই আর কি বিরাট কিছু হয়ে যায়। তো ও বারবার বলা যেত বম্বেতে এলে একসঙ্গে বসবো, আড্ডা মারবো, আরো অনেক কথা বলবার আছে, এখন কি কি কাজ চলছে বেঙ্গলের পলিটিক্যাল সিচুয়েশন,
শুটিং গুলো বেঙ্গলে
একটু বেঙ্গলে কিছু হয়েছিল, বাকিটা মুম্বাইতে ফিল্ম সিটিতে, তো সেটা হয়েছিল। তো ডেফিনেটলি এটা অন্য একটা অনুভূতি, কি হয় কাজ করতে করতে বয়সে আমার থেকে বেশি হোক, সমবয়সী হোক বা আমার থেকে বয়সে ছোট, যার কাছ থেকে যেটা ভালো সেটা যদি ওই কাজের দিনে এসে যদি শিখতে পারা যায়, তো তখন আমার নিজেরই মানে নিজের অভিনয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট তাতে আর একটা করে মেডেল জমা হয় যে আমি ওই বইটা পড়ে ফেললাম, এর থেকে এইটা শিখলাম, তাহলে আমি তো এনরিচ হব, আমি তো সমৃদ্ধ। তো সেই সুযোগটা আমি কখনো পর্যন্ত হারাই না, ইভেন আমার থেকে বয়সে ছোট যারা অভিনয় করছে, কারণ অভিনেতা শিশু শিল্পী ইনি সিনিয়র জুনিয়র বলে কিছু হয় না, হয় তিনি কাজটা জানেন বা জানেন না, এই দুটো। তো সেই প্র্যাকটিসের মধ্যেই এখনো রয়েছে, অনেক কাজ করার থেকে তুমি এমন কাজ করো যে কাজটা মানুষের হৃদয়ে বা মনে থেকে, আমি সেটাতেই বিশ্বাস করি। আবার বলছি, চাই এই পলিটিক্যাল এই এই অসভ্যতামিগুলো, একে কাজ করতে দেবো না, ওকে আটকে দেবো, এগুলো বন্ধ হয়ে যাক আমাদের এখানে। তো এরপর যেমন পুজোর সময় জাস্ট এই ইলেকশনের পরে পরেই মানে ইলেকশনের গায়ে গায়েতে সরি যখন ময়দান রিলিজ করলো তখন অজয় দেবগঞ্জি ওনার ওয়াইফ কাজলের সঙ্গে একটা ফিল্মের অফার নিজেই দিলেন। হ্যাঁ হ্যাঁ, ও বারবার আমাকে সামনে দেখলেই পুলিশ করে এসে বলে নেই নেই তেরে নেই লাগ রা কিন্তু শুভঙ্কর মতলব ইতনা কেসে তো চেঞ্জ হয়ে যা। আমি বললাম যে মানে এটা তো একটা কাজ আপনিও তো চেঞ্জ হয়ে যান। নেই নেই বাবা মানে আমাকে দেখলে খালি মনে হয় যে তাহলে শুভঙ্কর গেল। তো উনি অফার করেছিলেন কাজলজির সঙ্গে একটা সিনেমা, সেটা ইলেকশনের যেহেতু আমার স্টার ক্যাম্পেনার বানিয়েছিল দল, তো রাজনৈতিক কারণে আমি করতে পারলাম না। আমি সেটা ওনাকে জানালাম, আমাকে বললো ঠিক আছে বাদ মে একসঙ্গে কাম করি। তো বম্বে কখনো পর্যন্ত এরকম করে নেয় না, সব কিছু ইগোয় নেয় না, তার একদম প্রফেশনাল অ্যাপ্রোচই চলে। এবং কেউ কোনো কাজ ছেড়ে দিলে মানে আচ্ছা ছেড়ে দিলি তুই কাল দেখে নেবো, এই যে ছোট ছোট যে বিষয়গুলোকে নিয়ে আমরা যেগুলোকে নিয়ে বাঁচি ওরা সেগুলোকে খুব একটা
প্রফেশনালি
ঠিক আছে, তার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হওয়া যায় না, যেটা গুনি সেটা গুনি, যে করছে না তো করছে না, ঠিক আছে এরকম একটা ব্যাপারে ওরা চলে। তো উইশ করি যে ওনাদের মতো অভিনেতাদের সঙ্গে আবার কাজ করব, সেটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সুজিতেরও একটা সিনেমা ছিল সত্যি বলে সত্যি কিছু নেই, সেটা আমি একই কারণে ইলেকশন ঘটিত কারণেই করতে পারিনি, অনেকে কাজ দিতে ভয় পায় আমাকে, কিন্তু সুজিত কখনো সিট দ্বারা মেকায়নি। এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি কোনো রাজনৈতিক অঙ্কে ও ভয় পেয়ে যায়, বাকিরা প্রচন্ড ভিতর, তারা খুব অন্যায় করেছে আমাকে না নিয়ে, আমি এটাও বলি না। সবার সাহস বা সবার লড়াই করার ক্ষমতা বা সবার জীবনের সুবিধে অসুবিধাগুলো সমান হয়, তাই কি বড় বিপ্লবী কে ছোট বিপ্লবী এটাতে কিছু হয়েও যায় না। আমার আমার ফ্যামিলি নেই, বাবা মা গত হয়েছে, তাই হয়তো আমি আপফ্রন্টে এত কথা বলতে পারি, এতটা সাহস নিয়ে লড়াইটা করতে পারি, হয়তো আমার থেকে আরো এই সত্যি কথা বলার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা, বিরুদ্ধাচারণ করার ক্ষমতা, যেগুলো অন্যায় বা যা যা হচ্ছে অন্যদের অনেকে বেশি, কিন্তু ফ্যামিলি আছে বলে হয়তো করতে পারেন।
তো দাদা একটা জিনিস, মানে সবাই তো তোমার যাদের সাথে কাজ করেছো নাম নিচ্ছি না, কিন্তু সবাই তোমার পেরিক, সবাই জানাশোনা, কিন্তু একটা জায়গায় গিয়ে পলিটিক্যালি তোমরা ডিফারেন্স হবে, এ তোমার উপর কথা বলছে, ও তোমার উপর কথা বলছে, এ কিছু বললে খারাপ লাগে না কোথাও একটা জায়গা থেকে কোনো একটা জায়গা?
না না, আমাদের দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা একটা ইন্ডাস্ট্রিতে তো ধরো কাজ মানে একটা জীবিকাতে আমরা কাজ করি, সেই জায়গাটায় কিন্তু সবাই আমরা কনসেন্ট্রেট করি একটা কাজ। আমাদের কখনো শুটিং ফুটে গিয়ে কে কোন রাজনৈতিক মত পথের লোক এটা তো আগে ছিল না, মানে এর আগেও তো অন্য সরকার ছিল, তার আগেও অন্য সরকার ছিল, তখনও ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, সেখানে কি বিরুদ্ধ মতের বা অন্য মতের লোকজন ছিল না? কিন্তু এখন যে সরকার তাদের পক্ষের লোকেরা বড্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সত্যি কথা বলে ঠেসে দাও, পুলিশ ডাকো, জেলে পড়ো, কাজ কেড়ে নাও, ভাত খেয়ে নাও, আমি চাই এটা বন্ধ হোক, হয় তারা নিজেরা সরে গিয়ে এটা বন্ধ করে দিক, এমনি বন্ধ হয়ে যাবে, নয় একটু বিবেচনা করে তারা বন্ধ করুক। তো যাই হোক, আমরা যখন কাজ করি আমাদের মধ্যে রাজনীতির আলোচনা হয় না, হয় না, হয় না।
বন্ধ তো দাদা অনেক কিছু হতে হবে, এতদিন ধরে অনশন করে বসে আছে, একটা মেয়ে এখন অব্দি রিচার্জ পেল না, সেই আন্দোলন হতে হতে তিন চারটে সেম কেস হয়ে গেল, রেপ আর মার্ডার কেস এই ওয়েস্ট বেঙ্গল। কবে এই ওয়েস্ট বেঙ্গল তথা এই কলকাতা সেরে উঠবে বলতে পারবে?
একটা মানুষ পশ্চিমবঙ্গে চাইছে যে কালকেই রিজার্ভ হয়ে যাক, কালকেই দোষী এবং দোষীরা, কারণ একজনের দ্বারা এই ঘটনা যে ঘটনা হয়নি তা অত্যন্ত সহজ সরল মানুষও জানে, যে যাই বলবার বা রটাবার চেষ্টা করুক না কেন, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দুর্ভাগ্যজনকভাবে পুলিশ ডিপার্টমেন্ট তথ্য প্রমাণ লোপাট করবার জন্য জেল খাটছে আমার রাজ্যে, ডাক্তাররা অ্যারেস্ট হয়ে জেলে রয়েছে আমার রাজ্যে, তো অত্যন্ত খারাপ একটা পরিবেশ। স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর এবং পিডাব্লিউডি দপ্তর তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত হয়ে রয়েছে। আমাদের প্রত্যেকের মন বলছে যে কালকে আমরা বিচার চাই, কিন্তু মন বললেও আমরা জানি যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে বা অন্য যে কোনো হত্যাকাণ্ড হলেও কোনোদিন কোথাও এত তাড়াতাড়ি কোথাও বিচার হয় না, এবং যেখানে এই পরিকল্পনা করে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার প্রমাণ খোঁজা মানে যারা সরিয়েছে তারা অত্যন্ত ধূর্ত, এটা সরকারি সিস্টেম জড়িয়ে আছে বলে অনেকে বলছেন, সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলত সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সিবিআই নিজে থেকে আসেনি, কোর্ট তার পারমিশন দিয়েছে এবং তারা অত্যন্ত গোপনীয়তা রেখে ইনভেস্টিগেশন করছে। যখন আমরা কথা বলছি বেশ কয়েকজন ডাক্তার, পুলিশ, কারায় এস্টেট, সম্মানীয় আমাদের সবার উপরে সর্বোচ্চ যে সুপ্রিম কোর্ট, তারা নজর রেখে দিয়েছে যে কোন রকম ভাবে ইনভেস্টিগেশন উইক বা ভুল পথে না চলে, তীক্ষ্ণ নজর, সারা পৃথিবীর নজর আছে এটার উপরে। এবং সিবিআই অ্যাকচুয়ালি কি কিভাবে অনুসন্ধান চালাচ্ছে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো করে, কারণ প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। ওই অভয়ের দেহের মধ্যেই সবকিছু প্রমাণ ছিল যে কতজন মেরেছে, কখন মেরেছে, কি কিভাবে মেরেছে মেয়েটাকে। সিবিআই প্রাক্তন কর্তা এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস, তিনি যে তথ্য দিয়ে দিয়েছেন সেই তথ্য হচ্ছে অ্যান্টিমর্টমে হয়েছে জাদুসব, অর্থাৎ মেয়েটিকে আগে মারা হয়েছে, খুন করা হয়েছে, তো তারপর তার সঙ্গে অন্য জঘন্য কাজটা মৃতদেহের সামনে তাকে ছেড়ে দিয়ে করে, যাতে কেসটা রেপের দিকে বেশি ঝুঁকে যায়, মার্ডারটা উড়ে যায়। তাই দ্বিতীয়বার পোস্টমর্টম হলে যে সত্যিগুলো বেরিয়ে আসতো যাতে সেটা না হয়, তাই তার দেহটাকে পরিবারের কথা না শুনে না মেনে দ্বিতীয়বার তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া হলো, যেখানে বিধায়ক, কাউন্সিলর, পুলিশ এক হয়ে দেহ জ্বালাও করে জ্বালিয়ে দেওয়া হলো, কারণ সেকেন্ড টাইম পোস্টমর্টম হলে এই সত্যিগুলো বেরিয়ে আসতো, কজন মেরেছে, কজন ছিল, তাদের মধ্যে নারী কজন, পুরুষ কজন, মেয়েটাকে গলা কজন চিপেছে, কজন হাত পা ধরেছিল। আমার কথা একজন এক্সপার্ট, দুধে একজন গোয়েন্দা, সিবিআই এর একজন প্রাক্তন কর্তা যিনি লালু প্রসাদ যাদবকে জেলে টেনেছিলেন, উপেন বিশ্বাস প্রাক্তন সিবিআই কর্তা, তার অবজারভেশন।
আমাকে আরেকটা কথা বলি, আন্দোলন হচ্ছে, এই আন্দোলন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, পুরো দেশ, ইভেন পুরো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের প্রচুর জায়গা থেকে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে বিক্ষোভ আসছে। এর মধ্যেও সেই দু তিনটে কেস, আবার রেপ, আবার মার্ডার, এদের ভয় নেই যারা করছে, কার দমে, কার জোরে এরা এই জিনিসগুলোকে করছে, মানে আমি বুঝতে পারছি না মানুষের মধ্যে।
দেখো, আমাদের রাজ্যে যারা চাল, ডাল, চাকরি, বালি, কয়লা চুরি করে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের প্রকাশ্যে বাঘের বাচ্চা, ভালো ছেলে, বি এসব আখ্যা দেন। তাহলে ক্রাইম করলে বা খারাপ কাজ করলে যদি আবেগ তাড়িত হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বীর, বাঘের বাচ্চা বা ভালো ছেলে আখ্যা দেন, তো তাহলে যারা ছোট ছোট ক্রিমিনাল, যেখানে কোন একটা রাজনৈতিক দল করলেই পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, উল্টে আপনি অভিযোগ করতে গেলে পুলিশ আপনাকে জেলে পুরে দেবে, মিডিয়াকে জেলে পুরে দেবে, যদি এই ঘটনা ঘটে তো তাহলে সেক্ষেত্রে ক্রিমিনালরা সাহস পাবে না। মানুষ রাস্তায় নেমে যে শুধু আরজি করেন ঘটনা নয়, জাস্ট চারটে লাইন বল যে আরজি কর কোনো একটা ঘটনা নয়, সব ঘটনার সলতে ঘৃণার বারুদ বুকে জমাই ছিল, বদলটা চাই বলতে। হাসকালীর সময় একই ঘটনা ঘটেছিল, একটা গরিব বাড়ির মেয়েকে 15-16 বছর বয়স, শাসক দলের নেতার ছেলে তার সর্বনাশ করলো, করে তাকে মেরে ফেললো, উইদাউট ডেথ সার্টিফিকেট তার বডি জ্বালিয়ে দেওয়া হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে মেয়েটিকে বললেন বোধ হয় প্রেগনেন্ট ছিল বা লাভ অ্যাফেয়ার ছিল বলে ছোট করলেন মেয়েটিকে, পশ্চিমবঙ্গের মানুষ সেদিন রাস্তায় নামেনি, তার মানে তারা কি সমর্থন করেছিলেন না? রোজ চুরি, জোর চুরি, অন্যায়, অন্যায় করার পর হুমকি, বেশ করেছি মনোভাব, এইটা দেখতে দেখতে মানুষের পরিষ্কার মনে হয়েছিল যে আর কবে নিজেরা যাবে। তাই প্রত্যেকটা মানুষ রাস্তায় বেরিয়ে এলো, বাধ্য হয়ে প্রমাণ দিল যে না, শুধু আর্জি কর নয়, যদি আর্জি করে এই পদ্ধতিতে সরকারি পরিবেশের মধ্যে পুলিশের প্রমাণ লোফাট করার অভিযোগ, পুলিশের ভুল এফআইআর, দেরিতে এফআইআর, বাবা মাকে তার মেয়ের মৃত্যু কিনবার জন্য 10 লক্ষ টাকা তো দেয়াই যায় বলে অস্বীকার করা, এই সমস্ত কিছু যদি ঘটে কালকে পরিষ্কার আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে, আমার ছেলেকে, বাবাকে এরা খুন করবে, হত্যা করবে এবং পুলিশ কাউকে ধরবে না, তাই আর নয় আমিও রাস্তায় নামব। আগে মানুষ রাস্তায় নেমেছিলেন, তারপর এই মেডিকেল কলেজগুলোতে যে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ করছিলেন, তারা মানুষের এই জনমতের সমর্থন দেখে তারপর তারা রাস্তায় বেরোবার সাহস বা অক্সিজেন সঞ্চয় করেছে। এই আন্দোলনটা শুধুমাত্র ডাক্তারি পেশার একটা মেয়ে চলে গেল বলে তাদের, তার জন্য নয়, এই রাজ্যের একটা মানুষের জন্য। তড়িঘড়ি তার মৃতদেহকে পুড়িয়ে সত্যিটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য, কোন একটা শিখণ্ডীকে জড়ো করে এই ক্রিমিনাল, একে ফাঁসিয়ে দিয়ে দাও, লোককে ঠান্ডা করে দেওয়ার এই চক্রান্ত ধরে ফেলবার জন্য। তবে হ্যাঁ, আমার ডাক্তার ভাইদের যে দাবিগুলো রয়েছে, 10 দফা দাবি যা ছিল, তাদের যে আন্দোলন, তাদেরই তো বন্ধু মারা গেছে, বাবা মায়ের পরে সব থেকে আবেগ তো তাদের বেশি, তাদের আন্দোলনটা যদি সত্যিকারের নিরপেক্ষ হতো, একে গো ব্যাক বলবো, ওই রাজনৈতিক দলকে নিয়ে সঙ্গে হাঁটবো, এটা যদি না হতো তাহলে আরো বেশি ইম্প্যাক্ট করতো। আমি অনুরোধ করবো জুনিয়র ডাক্তার ভাইদের, বিশেষ করে যারা অনুসরণ করেছেন সেই ছেলেমেয়েগুলোকে, যে সত্যিকারের নিরপেক্ষ হয়ে উঠো, তবে সবাই মিলে শাসককে পরাস্ত করতে পারবো। এই রাজনৈতিক নেতাদের ডাকবো, ওই রাজনৈতিক শিল্পীদের ডাকবো, ওই রাজনৈতিক দলে প্রচার করতে যাওয়া চিকিৎসককে ডাকবো, আর বেছে বেছে একে তাকে গো ব্যাক বলবো। যদি এটা করি তো তাহলে আমার যাদের বিরুদ্ধে লড়াই, যার পদত্যাগ চাই আমরা বলিনি, সে কিন্তু পরিষ্কার হিসেব করছিল, সে হিসেবটা করে খেলে দিল স্ট্র্যাটেজিক্যালি এবং অনুসরণ উঠে গেল। আমি ডাক্তার ভাইরা যদি সত্যিকারের নিরপেক্ষতা নিয়ে তাদের যে আবেগটা রয়েছে, তাদের যে ন্যায্য দাবিটা রয়েছে, সেইটাকে যদি আরো মজবুত করে গড়ে তোলেন, রাজনৈতিক কোন রকম পক্ষপাতিত্বকে সরিয়ে দিয়ে, শুধু তারা নয়, পশ্চিমবঙ্গের সব মানুষ রাস্তায় নেমেছিল, শুধুমাত্র একটা ডাক্তার মেয়ে খুন হয়নি কিন্তু, ঠিক আছে, হাঁসখালীর মেয়েটা সে গরিব বাড়ির মেয়ে ছিল, তার বাবা গরিব ছিল, সে ডাক্তার ছিল না বলে তার মৃত্যুর দাম নেই এমনটা নয়। সন্দেশখানিতে যে যেভাবে পরিষ্কার মায়েদের, বোনেদের, এমনকি মানুষের জমি জিরেত লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তারা গরিব বলে তাদের জন্য আমাদের এই রাস্তায় কয়েকটা রাজনৈতিক দল চিৎকার করেছে, এছাড়া বাকিরা যে চিৎকার করেনি তারা ভুল করেছেন, এতদিন ধরে পরিষ্কার, চাকরি চুরি, চাল ডাল চুরি, মানুষ, গরিব মানুষের রেশন চুরি দেখেও যারা চুপ করেছিলেন তারাও কিন্তু এই অন্যায়গুলো হতে কোথাও একটা নীরব থেকে সাহস জুগিয়ে গেছেন, যারা এই অন্যায়গুলো করছে। একের পর এক তারা জয়নগরে চলে গেল, একটা ফুটফুটে বাচ্চা মেয়ে 11 বছরে, সেও শেষ হয়ে গেল। পুলিশ সিস্টেম ফেলিয়ার প্রমাণিত, এখানে পুলিশ শুধুমাত্র শাসক দলের বিরোধিতা করলে তাকে ধরে, আপনি নিরপেক্ষ মানুষ হন বা বিরোধী রাজনীতি করার লোক হন, মিডিয়াকে ধরে, এটাই পুলিশের কাজ হয়ে গেছে, নাহলে পুলিশ প্রমোশন পাবে না, তার চাকরিতে লাল কালি চলে আসবে, এখান থেকে বেরোতে হবে আমাকে। এই ধরনের কথাবার্তাগুলো ক্রিমিনাল বা চোর জোচ্চদের বীজ, বাঘের বাচ্চা, এই সমস্ত গুলো যদি না বন্ধ করেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু এই ছোট ছোট ক্রিমিনাল বা যারা ক্রাইম করতে চায় তারা কিন্তু অনুপ্রেরণা পেয়েই যাবে। এটা অফার দরকার, সকলে ভালো থাকা দরকার, আমাদের পশ্চিমবঙ্গের মান সম্মান বারবার ভারতবর্ষের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, পশ্চিমবঙ্গটা আমার, কারণ পৈতৃক তো জমিদারি না, আমারও না আপনারও না, যারা আমরা যা আমাদের যারা দর্শক বন্ধুরা শুনছেন, কারোর পৈতৃক না, আমাদের সবার, সেখানে 10টা লোক 10টা মতের পথের হতেই পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে বাইরে গেলে বলে চোরের রাজত্ব, ব্যাঙ্গালোরে গেলে এসে বলে যে এখানে চাকরির জন্য আমরা পালিয়ে এসে বেঁচে গেছি, দাদা খারাপ লাগে শুনতে। শুটিং করতে করতে বম্বে স্টারেরা আমায় জিজ্ঞেস করেন বাঙ্গাল ক্যাসা হে রুদ্র, খারাপ লাগে, ঠিক আছে, গলাবাজি করে শাসক দলে যে কেউ এই শক্তিটাকে ধেকে দেওয়ার চেষ্টা করুন না কেন, সবার আগে প্রশ্ন যে আপনারা আপনাদের বাড়ির সন্তানদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিচ্ছেন কেন পড়াশোনা করতে? তো যাই হোক, চাই সবটা ভালো হোক, আর জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে হোক, কারণ আমার দেশে ইলেকশনের মাধ্যমেই কোনো না কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে তাকে ভোট দিয়ে তবেই সরকার পাল্টানো নিয়ে কোনো গুলিবন্দুক দিয়ে বাংলাদেশি পদ্ধতিতে সেটা আমার দেশের মাটিতে হওয়ার নয়, হবেও না, আমরা কেউ সেটাকে সবচাই করি না।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, তোমার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, পলিটিক্স, রাজনীতি, তোমার কেরিয়ার হাওয়া বদল আসছে আবার, সেটা আমাদের চ্যানেলে তুমি অ্যানাউন্স করলে, অসংখ্য ধন্যবাদ। আর শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
তোমাদেরও সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, যারা তোমাদের টিম এখানে কাজ করছো এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের কথা গল্প আড্ডা শুনলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ অভিনন্দন। ভালো থাকবেন সকলে, ভালো থাকবার চেষ্টা করবেন।